এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় তোমাদের নাম পরিচয় সহকারে আমার নিকট উপস্থাপন করা হয়। ফাআহসিনুস সালাত আলাইয়া, সুতরাং আমার প্রতি উত্তম রূপে দুরুদ পাক পাঠ করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আকায়ে নামদার মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইদ তানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে তোমরা মূল্যায়ন করো। তন্মধ্যে একটি ইরশাদ করেছেন, সুস্থতাকে অসুস্থতার পূর্বে মূল্যায়ন করো। নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমাদের মধ্যে একটি বড় সংখ্যা রয়েছে যারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন নন। অতঃপর যখন স্বাস্থ্য ডেস্ট্রয় হয়ে যায়, অতঃপর কোনো না কোনো প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে যায়, তখন মানুষের অবস্থা এমন হয়ে যায় যার ব্যাখ্যা সম্ভবত কোনো শব্দ দ্বারা করা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে মানুষ নিজেই এর কারণ হয়ে থাকে, আর কিছু ক্ষেত্রে বলা যায় যে স্বভাবতই হয়ে যায়, যা ভিন্ন ভিন্ন অবস্থার প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। এ প্রসঙ্গে মন্তব্য এবং আলোচনা করা যেতে পারে, তথাপিও আমি আপনাদেরকে একটি কথা বলছি। হসপিটালের জীবন না, সেটা সহজ জীবন নয়। আমি হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডও দেখে এসেছি, আর তাছাড়া নর্মাল যেগুলো রয়েছে ওয়ার্ডের মধ্যে সেগুলো পর্যবেক্ষণ করেছি, আরও অন্যান্য এভাবে বলা যায় হসপিটালের ব্যাপারে কিছু বিষয় আমি অবজার্ভ করেছি, নোট করেছি। হসপিটালের জীবন তা অনেক দুঃসহ জীবন। যে অসুস্থ রয়েছে সে তো অসুস্থ আছেই, কিন্তু যারা তার সাথে রয়েছে তাদের অবস্থাও দুরবস্থা হয়ে যায়। না ঈদ, না শবে বরাত, না মেরাজ শরীফ, না কোনো ইভেন্ট, না কোনো আসা যাওয়া, না কোনো দাওয়াত, অর্থাৎ পরিপূর্ণ টোটাল যে রুটিন রয়েছে তা বিভীষিকাময় হয়ে ওঠে, এবং মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এক প্রকার পৃথক হয়ে যায়। আর আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক, এমন পরিস্থিতি থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া উচিত। কিন্তু অনেক সময় এভাবে বলা যায় যে মানুষ নিজের কারণে এ পর্যায়ে পৌঁছে যায়। অনেক সময় আমাদের নিজেদের দুর্বলতা থাকে, আর আমাদের নিজেদের নেগলিজেন্স এবং অলসতার কারণে আমরা এই পরিস্থিতিতে উপনীত হই। মানুষের প্রতিটি দিন কষ্টে কাটে, তার খরচ শুরু হয়ে যায়, অতঃপর এভাবে বলা যায় যে সে এমন পর্যায়ে উপনীত হয় যখন সে বলে, স্বর্ণ বিক্রি করে লাগিয়ে দিয়েছি, ঘর বিক্রি করে লাগিয়ে দিয়েছি, আর তারপরেও রোগ নিয়ন্ত্রণে আসছে না। সে যতই চিকিৎসা করায়, এক তো হল সম্পদশালী ব্যক্তিও যদি হয়, সম্পদশালী যার জন্য চিকিৎসা সুবিধাসমূহ সর্বোত্তম পর্যায়ে সহজলভ্য, সেও একসময় ক্ষান্ত হয়ে যায়। আমরা আল্লাহ পাকের নিকট সুস্থতার দোয়া করি। কিবলা নিগরানী সুরা হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামত বারাকাতুল আলী আমাদের সাথে অনুষ্ঠানে মারহাবা উপস্থিত রয়েছেন। হাজী সাহেব, আমি কিছুদিন পূর্বে সাহরি করছিলাম, তখন আমার কাছে কেউ তার সন্তানের ছবি পাঠাল। তার বাচ্চা ক্যান্সার আক্রান্ত ছিল, এবং রোগী যে ছিল সে বিছানায় শায়িত ছিল এবং তার শরীরে ড্রিপ লাগানো ছিল। এবং যিনি বলছিলেন, তিনি আমাকে বললেন যে যেদিন থেকে রমজান মাস শুরু হয়ে গিয়েছে আমরা এই হসপিটালেই রয়েছি। আপনি বিশ্বাস করুন, আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল। তাদের সাথে একটি সম্পর্ক রয়েছে, তাদের জন্য আমি দোয়াও করেছি, কিন্তু আপনি বলুন যে এই অবস্থায় উপনীত হওয়ার পিছনে একটি স্বাভাবিক রুটিনে কি মানুষের নিজেদের ভূমিকাও থাকতে পারে? যে মানুষ হসপিটালাইজড হয়ে যায়, অনেক বেশি রোগাক্রান্ত হয়ে যায়, মানুষের নিজ রুটিন, নিজ নিজ বিষয়াদিও কি মানুষকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারে?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন। স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্ভাগ্য হলো এই যে আমাদের সমাজে, স্পেশালি যদি আমাদের দেশের কথা বলি, তো আমাদের সমাজে জ্ঞানের যে ঘাটতি তা চরম পর্যায়ে পৌঁছে গেছে।
সঠিক
হওয়া উচিত ছিল যে আমি চিন্তা করছিলাম আজকের আমাদের অনুষ্ঠানের ব্যাপারে,
জি,
আমাদের এখানে মেডিকেলের স্টুডেন্ট এর সাথে যতটুকু ডিসকাশন করা হয়, সাধারণভাবে একটি স্কুলেও যেমন ধরুন একটি শিশু 8-10 বছরের 12 বছরে যখন হয়ে যায়, তো এটা হওয়া উচিত যে সেখানেও স্বাস্থ্যের ব্যাপারে এত উৎকৃষ্ট এবং উত্তম এবং তাদের বয়স অনুযায়ী ধারণা দেওয়া উচিত যে শিশু ওই বয়স থেকেই নিজে নিজে হেলথ কনশিয়াস হয়ে যায়। ঘরেও আসলে এই নিয়ম নেই, আমাদের কিচেন ম্যানেজমেন্ট নেই। এখন ইসলামী বোনেরা হয়তো মনোযোগী হবেন, কিচেন সম্পূর্ণ একটি সায়েন্স, কিচেনের একটি সম্পূর্ণ ম্যানেজমেন্ট আছে। কেননা আমাদের স্বাস্থ্যের অধিকাংশ যে বিষয়াদি তা আমাদের কিচেনের সাথে জড়িত। কিচেন থেকে রান্না হয়ে যা বের হচ্ছে তা আমাদের পেটে যাচ্ছে
এমনই।
আর কিচেনে কি বানানো উচিত কি বানানো উচিত নয়, কিভাবে বানাতে হবে কিভাবে বানাতে হবে না, এটা সম্পূর্ণ একটি, বুঝে নিন যে একটি পুরো সাবজেক্ট যা, কেননা আমাদের এখানে স্বাদকে গুরুত্ব দেয়া হয়। খাবারে স্বাদ থাকতে হবে, হোক সেটা ভিতরে গিয়ে আমাদের জীবনের স্বাদ বিস্বাদ করে দিক, কিন্তু গলা পর্যন্ত এই স্বাদ হওয়া চাই। পেটে গিয়ে সকল স্বাদ নষ্ট করে দিক, পরেরটা পরে দেখা যাবে। তো যে কিচেন এর একটি আলাদা সাবজেক্ট রয়েছে, অর্থাৎ মা তার সন্তানকে খাবার রান্না করা শেখান, কিন্তু স্বাস্থ্য সুরক্ষার যে নির্দেশনা রয়েছে সেই ব্যাপারে কয়টি ঘরে এডুকেশন রয়েছে? বরং যিনি দিচ্ছেন, মা তার মেয়েকে শেখাচ্ছেন, তার এই ব্যাপারে কতটুকু এডুকেশন রয়েছে? এই বিষয়ে আমাদের কতটুকু জ্ঞান আছে যে এটা যে খাবার রান্না হয়েছে তা তেলযুক্ত হোক বা তেলহীন হোক, ভাত আছে, তরকারি আছে, গরু ছাগলের মাংস আছে, সবজি আছে, সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়নি, তেল কতটুকু দেয়া হয়েছে, মশলা কতটুকু দেয়া হয়েছে, এটা কতটুকু দেয়া হয়েছে, আর আমার নিজের যে হেলথ রয়েছে, যে আমার নিজের বিষয়াদি রয়েছে, তাতে কোন জিনিস উপযুক্ত কোন জিনিস উপযুক্ত নয়। অনেকে এমন আছে যারা গলা ধরে বসে থাকে, তারা জানে যে এই খাবার আমাদের জন্য ক্ষতিকারক, কিন্তু না, আপনি বুঝালেও তারা বুঝবে না ভাই। তারা ওষুধ খেয়ে নিবে গলার, কিন্তু সেটাও খাবে যা খেলে গলা নষ্ট হয়। অনেকের স্কিন অ্যালার্জি হয়ে যায়, যদি দেখা হয় তাহলে সামান্য লক্ষ্য করলেই জানা যায় যে অমুক জিনিস খেলে আমার স্কিন অ্যালার্জি হয়ে যায়। আপনি বলুন যে ভাই খাবেন না, তাহলে এটাও মানবে না। সুগারের রোগী চিনি না খেয়ে থাকতে পারে না। ওই মাঝে একবার এসেছিল সুগার চেক করার পদ্ধতি, অনেক সময় তো দেখা যেত পট্টি বাঁধত এবং মোবাইল স্পর্শ করতো এবং তারপর সুগার বলে দিত, ভিন্ন ভিন্ন মিটার এসেছে। তো এখন তার সামনে সুইট রাখা আছে, মিষ্টি রাখা আছে, রাবড়ি খিদ রাখা আছে, কাস্টার্ড ইত্যাদি যাই বলেন আপনি, আইসক্রিম রাখা আছে। এখন হজরত মোবাইল বের করবেন? হ্যাঁ ভাই এখন কিছুটা আছে, একটু নিচে আছে, চলো খেয়ে নাও। তো এভাবে যখন আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে দুর্বল হব, তো না হওয়ার রোগগুলো সালমান ভাই সেগুলো হয়ে যাবে।
কি হবে?
ফুসফুস নষ্ট হবে, কিডনি নষ্ট হবে এবং আপনার লিভার নষ্ট হবে। এখন আমাদের সমাজে মেজরিটি, যদি আমি বলি আমাদের মধ্যেও, হয়তো আপনি পরীক্ষা করান আমি পরীক্ষা করাই, তাহলে প্রায় আমাদের মধ্যে সকলকেই ফ্যাটি লিভারে আক্রান্ত পাবো, প্রায় সবাই। আমার ডাক্তারের সাথে কথা হয়েছিল, আমাদের মধ্যে প্রায় মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত থাকে। এখন লিভারে যদি ফ্যাট জমা শুরু হয়ে যায় তো ডেফিনেটলি লিভারের ফাংশন বিঘ্নিত হবে। প্রায় মানুষ যারা এখন আমাদেরকে দেখছেন শুনছেন, তারা যদি নিজেদের টেস্ট করান তাহলে হয়তো কারো কোলেস্ট্রল ধরা পড়বে, কারো ট্রাইগ্লিসারাইড ধরা পড়বে, বা কারো ইউরিক অ্যাসিড ধরা পড়বে, বা কারো সুগার ওয়াটার লাইনে চলে আসবে, কারো অর্থাৎ অন্য কিছু, কারো অন্য
ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে,
অনেক কিছুই হতে পারে। আচ্ছা কথা হলো, এগুলো তো আমরা বলছি, মানুষ বলবে যদি পরীক্ষা করাই তবেই তো জানতে পারবো।
এমনই
টেস্টই করাবো না, শুধু শুধু নিজেকে ভয় দেখানো ধমকানো যে ভাই মানবে কি মানবে না। তো আমার পরিচিত একজনের সাথে কথা হয়েছিল, তখন তিনি অনুরূপ কথা বললেন, তখন আমি বললাম যাই হোক এটা আপনার চিন্তা, কিন্তু হসপিটালে যাওয়ার পর আপনি বিছানায় থাকবেন আর টেস্ট চলতেই থাকবে, তখন বাধা দিতে পারবেন না।
আল্লাহু আকবার।
আপনি যখন হসপিটালের কোনো বেডে শুয়ে থাকবেন তো কিছুক্ষণ পর পর কেউ না কেউ আসবে, ব্লাড বের করবে, আপনিও বলবেন আমার ব্লাড নাকি ডোনেশন, যেই আসছে রক্ত নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে রক্তের সাবিল লাগানো হয়েছে, যে আসছে নিয়ে যাচ্ছে, যে আসছে নিয়ে যাচ্ছে, যে আসছে নিয়ে যাচ্ছে, এত টেস্ট হবে তখন আপনি কি করবেন? কাজেই এর পূর্বে যে আপনার রক্ত হসপিটালে আপনাকে বেডে রেখে আপনার সম্মতি থাক বা না থাক আপনার থেকে টাকা নিয়ে বের করা হবে এবং টেস্ট করা হবে, বের করা হবে, টেস্ট করা হবে, উত্তম হবে যে এক আধ দেড় সিরিঞ্জ দিয়ে আপনি সকল টেস্ট করিয়ে নিন। তখন হসপিটালে তো আপনাকে বিরত থাকতে হবে, পরবর্তীতে বিরত থাকতে হবে, বরং লক্ষ টাকা খরচ করার পর বিরত থাকার চেয়ে কি ভালো নয় যে কয়েক হাজার টাকা খরচ করে আপনি নিজেকে সতর্ক করে নিন? তো কথা হলো, আপনার রক্তের মধ্যে, আপনার শরীরের মধ্যে যে শিরা রয়েছে সেগুলোর মধ্যে যে ব্লাড সার্কুলেট করছে, ব্লাড ঘুরছে, আপনি সেটাকে একটা পাইপলাইন মনে করুন।
জি,
যদি আপনার পাইপলাইন ব্লক হয়ে যায় তো প্রবলেম। আচ্ছা, আপনার পাইপলাইনের মধ্যে যে রক্ত চলাচল করছে, দৌড়াচ্ছে, যদি রক্ত গাঢ় হয়ে যায় তাহলে চলাচলে প্রবলেম। আচ্ছা, তা গাঢ় হয়নি, কিন্তু আপনার যে ভেইন, যে শিরা রয়েছে, সেটার গায়ে চর্বি বা কোনো তেল জমে গেল, সেটার রাস্তা ছোট হয়ে গেল,
জি,
তার বের হতে প্রবলেম,
জি,
ফলাফল হার্ট অ্যাটাক। কেননা যেটা হার্ট সেটা পাম্প করছে, তাই না?
জি,
পাম্প করছে এবং আপনার ব্লাড পৌঁছাচ্ছে,
জি,
আর আপনার ব্লাড তার নিজ স্থানে পৌঁছে যাচ্ছে। এখন সেটাকে যখন ব্লাড পৌঁছাবে না, সেখান থেকে কমান্ড আসবে, ফলে সেটা জোরে পাম্প মারবে। এখন সেটা যত দ্রুত করবে, কি করবে, তখন অবশ্যই সেটা ক্লান্ত হয়ে পড়বে,
এমনই।
কাজেই অনুরূপ আমাদের শরীরের অর্গান অফ বডি, যদি আপনি সেটাকে বলেন, যার মধ্যে কিডনিও আছে, আমাদের ফুসফুসও আছে, হার্ট আছে, লিভার আছে,
জি,
অগ্নাশয় আছে, অগ্নাশয় বা কি বলে,
অগ্নাশয়
বলে,
প্যানক্রিয়াস বলে,
হ্যাঁ, আমাদের ভিতরে আরো অর্গান অফ বডি আছে, এই সবগুলোর একটি ফাংশন আছে,
এমনই।
পাকস্থলীকে হাদিস শরীফে শরীরের কূপ বলা হয়েছে,
সুবহানাল্লাহ,
যে পাকস্থলী হচ্ছে শরীরের কূপ,
জি,
এটা হচ্ছে হাদিস শরীফ,
জি।
এখন আমরা হাউজের কল্পনা করি, সেখান থেকেই সাপ্লাই হয়,
জি।
এখন যেহেতু খাবার আমাদের পাকস্থলীতে যাচ্ছে, তো পাকস্থলীতে যাচ্ছে সেহেতু পাকস্থলীর নিজস্ব একটি ফাংশন আছে, আমাদের খাবার যখন সেটার ফাংশনকে ডিস্টার্ব করে তখন সেটা ডেফিনেটলি হজমে সমস্যা হবে, সেটার অনেক কিছুতেই সমস্যা দেখা দিবে, তারপর সেখান থেকে যা কিছু ভালো হবে অথবা খারাপ হবে, উৎকৃষ্ট হবে বা ক্ষতিকারক হবে, সেটাই এখন আপনার রক্তে যাবে। এখন এই সবগুলো বিষয় আছে না, এগুলো একটি প্রসেস, আর আমি কোনো ডাক্তার নয়, কিন্তু স্পষ্ট যে ডাক্তারদের সাথে বসে বা এ ধরনের আলোচনার অংশ হয়ে কিছু বিষয় জেনেছি এবং বুঝেছি যা মেডিকেলিভাবে বুঝে আসে। আচ্ছা, নলেজ আমারও আছে, আপনারও আছে, আপনি বলবেন এটা কি নতুন কথা? বিষয় নতুন পুরাতনে নয়, আমাদের আমল নেই। মূল বিষয় হচ্ছে, শুধুমাত্র জ্ঞান যদি উপকার করত তাহলে অন্য একটি কথা ছিল, জ্ঞান উপকারে আসে যখন সেটার উপর আমল করা হয়। জ্ঞান তো অনেক বিষয়ের আছে, মৃত্যু আসবে কার জানা নেই, মৃত্যুর প্রস্তুতি কতজন নেয়? জ্ঞান তো আমাদের অনেক কিছুরই আছে, এটা করলে ক্ষতি হবে, তারপরও আমরা করতেই থাকি, প্র্যাকটিক্যাল হয় না, আমল হয় না। কাজেই যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে আমি খাবারের মাধ্যমেই চিকিৎসাকে প্রিপেয়ার করব ব্যক্তিগতভাবে, অর্থাৎ আমার সামনেও অনেক সময় এমন বিষয় চলে আসে, আমার পরিবার জানে আমার এই প্র্যাকটিস, তো আমি খাবারে মনোযোগ দেই, আমি তাহলে সুন্নাতেরও অভ্যাস, এটা এমন কি খেয়েছিলাম যার কারণে এটা হয়েছে, প্রথমে সেটা ড্রপ করুন, প্রথমে সেটা ইগনোর করুন, সেটা সর্বপ্রথম আপনার তালিকা থেকে বের করুন যে এটা এটা খাওয়া যাবে না।
খাবারই তো খাচ্ছে, এটাও তো খাবারই, খাওয়ার পর ওষুধ খেয়ে নিব তো খাচ্ছে। আমি আপনাকে একটি ঘটনা বলছি, এজন্যই
বলা হয়, আপনি ওষুধের ব্যাপারে বলেছেন, খাবার ওষুধের মতো খাও,
খাবার
ওষুধের মতো খাও, না হলে ওষুধ খাবারের মতো খেতে হবে।
আল্লাহু আকবার, কথা তো সঠিক,
আপনি মেনে নিয়েছেন এত দ্রুত?
জি হাজী সাহেব, সঠিক কথা তো মানতেই হবে,
হ্যাঁ, মানা উচিত,
এবং মেনে নেওয়াতেই কল্যাণ। কিন্তু হাজী সাহেব, প্রচলিত একটি কথা রয়েছে যে ডায়াবেটিসের রোগীদের মুখে শোনা যায় কঠোর খাদ্য সংযম, অর্থাৎ যারা, আমিও ডায়াবেটিক, তো বিশেষ করে যারা ইনসুলিন লাগায় তারা একটা ওষুধ রেখেছে যে এটা আমার কঠোর খাদ্য সংযম, যদি আমি দাওয়াতে মিষ্টি খেয়ে ফেলি এবং লিমিট ক্রস করে ফেলি তাহলে তখন আমি কি করব, আমি ইউনিট বাড়িয়ে দেব। ডায়াবেটিসের রোগী যে দীর্ঘদিন যাবৎ এই রোগে আক্রান্ত আছে তার কিছুটা ধারণা হয়ে যায় কতটুকু কম এবং বৃদ্ধি করতে হবে, অর্থাৎ অনেক সময় তারা নিজেদের ইনসুলিন নিজেই অ্যাডজাস্টমেন্ট করে ফেলে। এভাবে করা হয় দীর্ঘদিন পরে গিয়ে এটা হয়ে যায়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন?
সে এখন সতর্ক হয়ে গেছে।
জি,
কি হলো, জীবনের জন্য সতর্ক হয়ে গেছে, এখন সারা জীবন নিজেই নিজের কেয়ারিং কেয়ার করতে থাকুন এবং নিজের সাথে মিটার রাখুন, যন্ত্র রাখুন, চেক করতে থাকুন, চলতে থাকুন, চেক করতে থাকুন, চলতে থাকুন, আর এটা কম নিয়ে নাও, এটা বেশি নিয়ে নাও। হ্যাঁ, তো চিকিৎসাধীনই আছে না, প্রিভেনশন বেটার দেন কিওর। যদি আপনি সতর্ক থাকেন তাহলে এটা চিকিৎসা থেকে
উত্তম
উত্তম হবে। এক ব্যক্তিকে কেউ মিষ্টি অফার করলো, যে খুবই লোভনীয় মিষ্টান্ন অফার করলো, আরও নিন, মানুষ তো এক দুই তিন চামচ নিয়ে নেয়, না আরও একটু নিন, বললো না না থাক, বললো আপনি কি সুগারের রোগী, বললো হতে চাচ্ছি না, কি উত্তর দিল
করতে চাচ্ছি না,
ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো আপনার কি ডায়াবেটিস, বললো না কিন্তু ডায়াবেটিস তৈরি করতে চাই না। যদি আপনার এই মানসিকতা চলে আসে, আপনার কি কলেস্ট্রল, না আমি কলেস্ট্রল লালন করতে চাই না, আপনার ট্রাইগ্লিসারাইড, না না আলহামদুলিল্লাহ ট্রাইগ্লিসারাইড আনতে চাচ্ছি না। যদি আপনি জেনে থাকেন যে ট্রাইগ্লিসারাইড কী থেকে হয়, কলেস্ট্রল কী থেকে হয়, ইউরিক অ্যাসিড কিসের কারণে বাড়ে, সুগার কিভাবে বাড়ে, বিপি কিভাবে হয়ে যায়, এখানে আমি যতগুলো নাম উল্লেখ করছি, ফ্যাটি লিভার কিভাবে হয়ে যায়, পাকস্থলীতে প্রভাব কিভাবে পড়ে, লিভার প্রবলেম কিভাবে হয়, আপনার আরো অন্যান্য যে অর্গান অফ বডি রয়েছে সেগুলোর প্রবলেম কিভাবে হয়, গলা কিভাবে এফেক্টেড হয়, অনেকগুলো বিষয়, আপনার মাসালস প্রবলেম কখন হয়ে থাকে, আপনার অমুক অঙ্গ কখন প্রবলেম করে, আমার ব্যক্তিগত পরামর্শ আপনাদের সকলের নিকট, স্পেশালি যারা এডুকেশন ফিল্ডের সাথে সম্পৃক্ত, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, হোক সেটা মাদ্রাসার মধ্যে বা স্কুলিং সিস্টেমের মধ্যে হোক, এই সাবজেক্টটি আমাদের রীতিমতো হওয়া উচিত, যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে হেলথ কনসিয়াস করি এবং তাদেরকে রীতিমতো চার্টের মাধ্যমে এগুলো শিখায় যে এই এই বিষয়, এটা গুড ফর হেলথ, এটাকে বলা হয় নট গুড ফর হেলথ, এটা এনার্জেটিক, এটা নন এনার্জেটিক, এটা ক্যালোরিজের পুরো চার্ট তৈরি আছে, এটার মধ্যে এত ক্যালোরি, এটার মধ্যে এত ক্যালোরি, এটা অনেক টেস্টি কিন্তু লো ক্যালোরি, এটাও টেস্টি কিন্তু এটা হাই ক্যালোরি, তারপর আপনি যতটুকু ক্যালোরি গ্রহণ করছেন ততটুকু ক্যালোরি কিভাবে খরচ করবেন, আর আপনি এই ক্যালোরিজ ইউটিলাইজড কিভাবে করবেন, যদি আপনার এই ক্যালোরি স্টোরেজ হতে থাকে তাহলে সেটা আপনার ভিতর ফ্যাট এস্টাবলিশ করবে, এটা সম্পূর্ণ আচ্ছা, এটা আচ্ছা, মানুষ এই ব্যাপারে তখন অবগত হয় যখন, কথায় আছে না যে এখন আক্ষেপ করে লাভ কি যখন ক্ষতি হয়ে গেছে, তো এখন মনে করুন, বলে না একবার ঘরের খরচ বেড়ে গেলে বা ওজন বেড়ে গেলে তা পুনরায় কমানো সহজ নয়, তখন কন্ট্রোল করতে অর্থাৎ প্রাণ বের হয়ে
যায়।
তো আমার অনুরোধ হচ্ছে এটাই, ফ্যামিলিরও এই ব্যাপারে অর্থাৎ প্যারেন্টসকে এই ব্যাপারে তথ্য নেওয়া উচিত। বিশ্বাস করুন আমি যা বলছি না, এখন বর্তমানে বিশ্বে এটার উপর এত কাজ হচ্ছে, আমাদের যে এই সাবজেক্ট রয়েছে এটা বর্তমানে বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট, হেলথের, এবং যদি প্যারেন্টস এ ব্যাপারে সিরিয়াস হয়ে যান এবং কিচেনের মধ্যে একটি হেলথ চার্ট লাগিয়ে নেন, হেলথ কার্ড লাগিয়ে নেন, তারপর ঘরে সে অনুযায়ী খাবার রান্না করা হয়, আর এ ধরনের আরও অনেকগুলো বিষয় রয়েছে।
মায়ের জন্য তো সহজ হবে না, মা কি রান্না করবেন, কি করবেন, সন্তানদের টাকা দিবেন, বাজার থেকে পাপড় কিনে খাবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা করবে, খেতে থাকবে,
ঠিক আছে, মাও খান, বাবাও খান, আর সন্তানরা বাইরেও যায়, আর বাবা মা নিষেধও করেন না, আর এগুলো খেয়ে দিয়ে আসে, সন্তান একা যায় খাওয়ার জন্য, তারপর বাবা মার সাথে যায় ডাক্তারের কাছে যাওয়ার জন্য, যে সময়টুকু বাবা মা বাঁচিয়ে রাখেন তা ডাক্তার সাহেব নিয়ে যান, ডাক্তার সাহেব তিন ঘন্টা চার ঘন্টা বসিয়ে রাখবেন, এখন ডাক্তার সাহেব বকা দিবেন, আপনি তাকে চিপস খাইয়েছেন, আপনি নিশ্চয়ই এটা খাইয়েছেন, বাবা মা বলবে হ্যাঁ ঠিক আছে, ডাক্তারও দোয়া করেছেন বরকতের,
আল্লাহ রহম করুন। হাজী সাহেব, এখন আপনি চিপসের ব্যাপারে যে বিষয়টি
নিয়েছেন, আমি নেইনি,
ঠিক আছে, চিপসের বিষয়টি আমি নিয়েছি এটাই ধরে নেই, এই যে ময়লা তেলে চিপস তৈরি হচ্ছে, ভেজাল মশলা ব্যবহার করা হচ্ছে, আর সস নামে যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে, অর্থাৎ আলুর পেস্ট, সেটার মধ্যে জানি না কি কি দিয়ে হ্যাপাটাইটিস অর্থাৎ অস্বাস্থ্যকর করে সেটা খাওয়ানো হচ্ছে, বিশ্ব জুড়েই খাচ্ছে,
আমাদের এখানে, আমাদের এখানেও আছে, বাইরেও আছে।
হাজী সাহেব আপনি অবাক হয়ে যাবেন, টমেটোর সসে টমেটোই নেই, অর্থাৎ আপনি একটু চিন্তা করুন যে যা অন্য কিছু আছে তা তো আছে, সেটা অন্য বিষয়, কিন্তু টমেটোর সসে
যেভাবে বানাচ্ছে এখন, সস্তা জিনিস পাচ্ছে, মানুষও খুশি হচ্ছে,
এমনই
আর তারা মনে করে যে ভালোই হয়েছে, এর মধ্যে লাভ হয়েছে। আসলে আমাদের এখানে প্রেজেন্টেশন বিক্রি হয়, প্রেজেন্টেশন বুঝেন, প্রদর্শনী বিক্রি হয়, প্যাকিং বিক্রি হয়, ভিতরের ম্যাটেরিয়াল দেখার কোনো প্রয়োজন মনে করে না। বাহ্যিক সুন্দর হতে হবে, অভ্যন্তর দিয়ে কি হবে, এটাকে এভাবে বুঝে নিন। কিন্তু সত্য কথা হলো, বাহ্যিকও সুন্দর হতে হবে, অভ্যন্তরও সুন্দর হতে হবে, তখনই ভালো কিছু হবে। তো দুনিয়াতেও আছে, দুনিয়াতেও এই ধরনের উদাসীনতার অনেক বিষয় আছে, অনেক আছে। আজকাল পৃথিবীতে এমন দেশ আছে যেখানে এত রোগ ব্যাধি আছে, তাদের সমস্যা এটাই, কারণ এটাই। তাই তো আমি বলি যে মেডিকেলি যে বিভাগ রয়েছে, হেলথ কনসিয়াসের বা হেলথ সম্পর্কে পরামর্শ প্রদান করার, এটা এত বেড়ে গিয়েছে, এত বেড়ে গিয়েছে যে মানুষ বাস্তবেই উদ্বিগ্ন এবং তাদের উদ্বেগের সমাধান দেওয়া হচ্ছে। আর আমরাও মূলত অভ্যস্ত হয়ে গিয়েছে, আমাদের উদ্বেগের সমাধান তখন পাওয়া শুরু হয়েছে যখন আমরা তাতে অভ্যস্ত হয়ে গিয়েছি। এই জন্যই আমি বলছি, আজকের তারিখ নোট করে নিন, আমাদের বয়স নোট করে নিন। আমি বলবো যে আমাদেরকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে, যারাই আমাকে দেখছেন শুনছেন সবাইকে বাঁচতে হবে। কিন্তু এখন করণীয় হলো, আমরা যা গ্রহণ করেছি করে নিয়েছি, বর্তমানে আমাদের কিছু বিষয় মাইনাস করতে হবে, কিছু বিষয় প্লাস করতে হবে। কিন্তু আমাদের কামিং জেনারেশন যারা আছে,
জি,
তাদের প্লিজ, তাদের প্রতি দয়া করুন। আপনি ঘি, তেল, মরিচ এবং অন্যান্য যে খাদ্য সামগ্রী আছে সেগুলো প্লিজ ম্যানেজ করুন। আর আমি আমার ইসলামী বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে দেখুন, এটা কোনো রকেট সায়েন্স নয়। আপনি যে কোনো উত্তম বৈধ পন্থা অবলম্বন করে শারী দিক নির্দেশনা অনুযায়ী আপনি আপনি নিয়মমাফিক এমন রেসিপিস তৈরি করতে পারেন, করাতে পারেন, যা গুড ফর হেলথ হবে, সুস্বাদুও হবে। আমি ইসলামী বন্ধুদের নিকট একটি রিকোয়েস্ট করব, সবজি, সবজি ঘরে খাওয়াই হয় না,
আজকাল অনেক সস্তায় পাওয়া যাচ্ছে।
জি, ঘরে খাওয়া হয় না, যাদের ঘরে খাওয়া হয় তাদের কাছ থেকে জেনে নিন, তাদের ঘরে সবজি সুস্বাদু হয়। সবাই সবজি রান্না করতে পারে না, সবজি খেলে মানুষ বলবে আজ থেকে শুধু সবজিই খাবো, ডাল খেলে মানুষ বলবে আমি শুধু এটাই খাবো, অর্থাৎ এগুলো এত সুস্বাদু, যখন সুস্বাদু হবে না, আচ্ছা এখন বলবেন স্বাদের জন্য কৃত্রিম মরিচ মশলা দিতে হয়, যে বলেছে ভুল বলেছে, এগুলো গুজব, এগুলো পরিহার করুন। স্বাদের জন্য একটু করে আপনাকে আপনার হাতের মধ্যে কিছু এক প্রকার টেকনিক নিয়ে আসতে হবে, কিছু জ্ঞান নিতে হবে, আর সবজি কিভাবে রান্না করতে হয় তা দেখতে হবে। আলহামদুলিল্লাহ এগুলো অনেক সুস্বাদু খাবার, আর মানুষ খেতেও থাকে। ঢেঁড়স খেয়ে দেখুন কত সুস্বাদু খাবার, ডাল, কত জাতের ডাল আছে, মানুষ খেয়ে কত স্বাদ উপভোগ করছে। তরকারি পাক হলে কত সুস্বাদু হয়, অনুরূপ ঝিঙ্গে আছে, ঝিঙ্গে সবজিটি কত সুস্বাদু সবজি, তরকারি বানানো হয়, আরো অনেক একটির চেয়ে অন্যটি সবজি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। আমার কাছে
ভেজিটেরিয়ান মনে হচ্ছে,
আমি অর্থাৎ আই লাইক দিস, আমার পছন্দ, আমার পছন্দ, এবং সবজি আলহামদুলিল্লাহ আমার পছন্দ। আছে আরো অনেক কিছুই আছে, যাই রান্না হয় আলহামদুলিল্লাহ, যা রান্না হয় তাই খেয়ে
থাকি, মাশাআল্লাহ।
কিন্তু ইসলামী বোনদেরকে অনুরোধ করবো যে সবজি কিভাবে রান্না করতে হয়, এ ব্যাপারে কোনো পারদর্শী এমন ইসলামী বোন যার হাতে আল্লাহ টেস্ট দিয়েছেন তার সাথে পরামর্শ করে নিন, রেসিপি নিয়ে নিন, তারপর রান্না করুন। তো বাচ্চাদেরও খেতে মন চাইবে, বাচ্চারাও খাবে, বাচ্চারা সবজি খেয়ে উপভোগ করবে। তাছাড়া অনেক সময় এমন হয় যে আমরা শুধু বলি সবজি খাও, গলা দিয়ে না নামলে বান্দা কি করবে,
জি এমনই,
এমন হয়। তো এর পাশাপাশি ম্যাচিং কোনো খাবার সাথে রাখুন, এতে ইনশাল্লাহ আমরা এই ধরনের অনেক বিষয়াদি নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, ততক্ষণাৎ কোনো কিছুই হবে না, আজ আমরা অনুষ্ঠান করছি, যদি আপনি সিরিয়াসভাবে গ্রহণ করেন এবং আমাদের কথা শুনে আপনার মনে হয় যে এখানে কাজের কথাই হচ্ছে, সুস্থ থাকার প্রাথমিক একটি নিয়ত আপনি করে নিন যে ইবাদতের শক্তি অর্জনের জন্য আমি সুস্থ থাকব এবং নিজেকে নিজের রোগ থেকে বাঁচান, ওই খাবার থেকে বাঁচান যা আপনাকে অসুস্থ করে দেয়। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতে ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, সেজদার মধ্যে, রুকুর মধ্যে, উঠা বসার মধ্যে, তাসবি পড়ার মধ্যে, রোজা রাখার মধ্যে, হজ করার মধ্যে, উমরা করার মধ্যে, তাওয়াফ করার মধ্যে আপনি অনেক প্রশান্তি পাবেন। আপনি মসজিদে বসতে পারবেন, তা না হলে অনেক সময় পেটের সমস্যা মানুষকে মসজিদে বসতে দেয় না, তারপর এক সময় অর্থাৎ খারাপ হওয়া শুরু হয়, তারপর টক ঢেকুর আসবে, গলায় সমস্যা, দুর্গন্ধ বের হয়, আল্লাহ আলাম, একদম অদ্ভুত ও আশ্চর্যময় পরিস্থিতি তৈরি হয়, একজন ইবাদতকারীর জন্য অনেক বড় পরীক্ষা শুরু হয়ে যায়। তারপর অনেক সময় খাবারের ধরন এমন থাকে যে চারজন লোক অর্থাৎ রেসপেক্টেবল ব্যক্তিদের মাঝে সমস্যা হয়ে যায়। আরও একটি কথা, একদম সাধারণ খাবার খাওয়ার অভ্যাস রাখুন, অন্যথায় ট্রাভেলিং করতে পারবেন না। আমি দেখেছি যে অনেক মানুষ ভ্রমণ করতে গিয়ে বিপদে পড়ে যায়, তারা খেতেই পারে না। তো সব ধরনের খাবার হালাল এবং বিশুদ্ধ খাওয়ার অভ্যাস রাখুন।
মারহাবা।
হালাল এবং পবিত্র আপনি খেয়ে নিন, তা না হলে অর্থাৎ সমস্যা হয়ে যাবে। আমরা তুরস্কের কোনিয়াতে ছিলাম, কোনিয়া যেখানে মাওলানা রুম রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ,
সুবহানাল্লাহ।
সেখানে খাবার সমস্যা হলো, ক্ষুধার মাত্রা অনেক বেশি, এমন যে বাস অনেক ক্ষুধা লেগেছে এবং ঘুমও হয়নি। আর তখন শহরটিও নতুন ছিল, পরে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সেখানে গিয়েছে, আল্লাহর শুকরে আমাদের কাফলা গিয়েছিল।
সুবহানাল্লাহ।
তো এখন খাবো কি, সমস্যা ছিল। তখন আমরা যে গাজর এবং দই খেয়েছি না, অর্থাৎ দইয়ের সাথে গাজর খাবার আমার জীবনের প্রথম এবং এই পর্যন্ত সর্বশেষ অভিজ্ঞতা। এখন আর কি করার আছে, গাজর এবং দই পেয়েছে, আমি বললাম ভাই এটাই খেতে হবে, অর্থাৎ মুড বানাতে হবে, এই দিয়ে কাজ চালাতে হবে, কেননা তুমি যা চাচ্ছ তা পাচ্ছ না, তো যা পেয়েছো তা নিয়ে নাও।
বাহ বাহ বাহ,
জীবন সহজ হয়ে যাবে,
মাশাআল্লাহ। আমাদের নিকট জেনারেল কনসালট্যান্ট রয়েছেন হাজী সাহেব, তিনি আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করবেন। অনেক সময় শোনা যায় যে মানুষের প্যারালাইসিস হয়ে যায় এবং এ ধরনের সমস্যা হয়ে যায়, তিনি কি বলছেন? আসুন আপনাদেরকে আমাদের জেনারেল কনসালট্যান্টের সাক্ষাৎকার পরিদর্শন করাই। জি,
আমার নাম ডক্টর তাজউদ্দিন, আমি মাদানী হেলথ কেয়ার সেন্টারের একজন সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছি। আমার কাছে প্রায় বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, প্যারালাইসিসের রোগীও আসে, আর অধিকাংশ যে ধরনের রোগী আসে তা হলো ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের রোগী, এ ব্যাপারে সচেতন থাকে না। পরিশেষে এর ফলাফল এটা বের হয় যে তাদেরকে প্যারালাইসিস অ্যাট্যাক করে। আমাদের মধ্যে বড় একটি ভুল ধারণা রয়েছে যে মাথা ব্যথা করলে ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে নাও, মাথা ব্যথা না থাকলে ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে না। আবশ্যক নয় যে কারো মাথা ব্যথা করলেই ব্লাড প্রেশার থাকবে, এমন রোগীও আছে যাদের মাথা ব্যথা করে না কিন্তু তাদের ব্লাড প্রেশার 180, 190, 200 পর্যন্ত উঠে যায়। আর এমন রোগীও আছে যাদের যে কোনো সময় হঠাৎ করে ব্লাড প্রেশার শুট করে এবং তাদের ব্রেন অ্যাটাক হওয়ার ভয় থাকে। অনুরূপভাবে যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের মধ্যে অনেকের প্রস্রাব বেশি ধরে, এখন প্রস্রাব বেশি ধরে না তার মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসেছে, তখন ডায়াবেটিসের ওষুধ খাওয়া ছেড়ে দেয়। যাদের 150, 300, 400 মাত্রায় ডায়াবেটিস হয়ে যায় তাদের শেষ পরিণতি এটাই হয় যে হয়তো মস্তিষ্কে বা চোখে বা হার্টে বা কিডনিতে বা শিরার মধ্যে ডায়াবেটিস অ্যাটাক করে এবং পরবর্তীতে ফলস্বরূপ এটা রোগীর অঙ্গে প্যারালাইসিসের আকৃতিতে বা আঘাতের আকৃতিতে বা গ্যাংগ্রিনের আকৃতিতে প্রকাশিত হয়। আমার কাছে যখনই কোনো পেশেন্ট আসে তখন আমি চেষ্টা করি তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি যে যদি কারো ব্লাড প্রেশার হয়ে যায় তাহলে তো হয়েই গেল, যদি কারো ডায়াবেটিস হয়ে যায় তাহলে তো হয়েই গেল, ওষুধ খেতে হবে, যদি ওষুধ না খান তাহলে ক্ষতি আপনার নিজেরই হবে। বিশেষ করে যারা দুশ্চিন্তা রোগী আছে তাদেরকে আমি বলি যে সবসময় অবশ্যই এক্সারসাইজ করুন, রোজা অবস্থায় এক্সারসাইজ করা নিষেধ নয়। আপনি যদি রোজা রেখে ইফতারের সময় ইফতার করার পর 15 মিনিট যে কোনো এক্সারসাইজ করে নেন তাহলে আপনি দেখবেন যে এর ফলে আপনার ডিপ্রেশনে অনেক পার্থক্য আসবে। পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে, সেটাকে বলা হয় মেডিটেশন। ব্রিথিং এক্সারসাইজের ব্যাপারে আমি রোগীকে উৎসাহিত করে থাকি। অজু করার মধ্যে একটি বিশেষ বিষয় রয়েছে যেটাকে আমরা বলি মাসাহ করা, মাসাহ করার মধ্যে এটা আছে। এভাবে যখন আমরা মাসাহ করি মাসাহের ফলে আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। আমাদের ব্লাড সার্কুলেশন আমাদের ব্রেনের জন্য উপকারী, এটা অনেক উপকারী। দ্বিতীয়ত হলো যদি মাসাহ করা হয় তাহলে এটাও গবেষণায় বেরিয়ে এসেছে যে অনেক ভয়ঙ্কর একটি রোগ যাকে বলা হয় মেনিনজাইটিস, সে এটা থেকেও বেঁচে যায়। আপনি যদি মাসাহ করতে থাকেন তাহলে সার্কুলেশন এত বৃদ্ধি পাবে যে ডিপ্রেশন অনেক বেশি কমে যায়। দ্বিতীয়ত হলো যে আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে সেজদাও রয়েছে। আপনি যখন সেজদাটা করেন তখন যদি সেজদাটাকে সামান্য লম্বা করে নেন তাহলে এর মাধ্যমেও ব্রেনে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। আর বলা হয় যে এর ফলে মানুষের স্মৃতিশক্তি অনেক দৃঢ় হয়।
মাশাআল্লাহ। এক তো আমি অনুরোধ করব যে আমাদেরকে এখানে যে ওষুধ দেখানো হয়েছে না,
জি,
এখানে এত সুন্দর করে ওষুধ দেখানো হয়েছে যে মানুষ বলবে ভাই একটু অসুস্থ হয়ে যায়, একটু অসুস্থ হলে দু একটি মেডিসিন খেয়ে নেওয়া উচিত। অর্থাৎ ওষুধ এমনভাবে মানুষের সামনে প্রদর্শন করান যেন মানুষ ওষুধ দেখেই ভয় পেয়ে যায় যে ভাই এই ওষুধ আমি খেতে চাই। খুব সুন্দর করে একেবারে আকর্ষণীয় রং বেরঙের, যেমন মনে হয় চকলেট রাখা আছে, এবং
আল্লাহ সুরক্ষিত রাখুন,
আল্লাহ পাক সুরক্ষিত রাখুন। ডাক্তার সাহেব আপনার অনেক অনেক শুকরিয়া, আপনি অনেক উপকারী এবং কার্যকরী বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ করুন আমরা এই বিষয়গুলো জানতে বুঝতে সফল হয়ে যাই।
আমিন।
অনুরোধ হলো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের সমাজে এটা হয়ে থাকে যে কিছু হলেই আমরা মেডিসিনের দিকে চলে যাই, মাথায় ব্যথা ওষুধ খেয়ে নিলাম, অন্য কোথাও ব্যথা ওষুধ খেয়ে নিলাম। এমন হওয়া উচিত ছিল যে ওষুধ না খেয়ে আমরা সেটার কারণ, উদাহরণস্বরূপ অনেকের মাথায় ব্যথা হয়ে থাকে আর অনেকের মাথা ব্যথার কারণ হলো ঘুম না হওয়া, ঘুম পরিপূর্ণ হয়নি, ভালো ঘুম হয়নি, তখন সে মাথা ব্যথার ওষুধ খেয়ে নিবে। এটার সমাধান ওষুধ তো ছিল না, আধা এক ঘন্টা ঘুমিয়ে পড়ুন, উঠার পর ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, কারণ খুঁজতে হবে। আমির আলী সুন্নাত কিছুদিন পূর্বে মদিনী মুজাকিরায় বলেছিলেন, আমির আলী সুন্নাত বলেন আমার যে এই পার্শ্ব আছে না, আমার এই পার্শ্বে ব্যথা ছিল আর ব্যথাও অনেক ব্যথা, এখন ভেবে দেখলেন যে এই ব্যথার কারণ কি। তারপর আমির আলী সুন্নাত চিন্তা করার পর বুঝলেন যে তিনি অনুষ্ঠানে এভাবে করমর্দন করতেন, এভাবে করমর্দন করার ফলে এদিকে সব ওজন চলে আসত, তো করতে করতে আমার এদিকে ব্যথা শুরু হয়ে গিয়েছে। যখন আমি আমার পজিশন সেট করলাম এবং স্বাভাবিক এভাবে করমর্দন করতে লাগলাম, তখন আমার ব্যথা ধীরে ধীরে চলে গেল। তো এইভাবে মেডিসিনসের দিকে সে সময় যাবেন না, চেষ্টা করুন নিজেকে মেডিসিন থেকে দূরে রাখার, কেননা মেডিসিনের অনেক সাইড ইফেক্ট রয়েছে। যদিও বা ওষুধ সাময়িক সময়ের জন্য আপনার রোগ নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু ওষুধ খাওয়ার পর অন্য কোনো না কোনোভাবে সাইড ইফেক্টও করতে পারে।
অনুষ্ঠানে কল যোগ করব। জি,
সালমান রেজা আত্তারি, মদিনাতুল আউলিয়া মুলতান থেকে বলছি। স্বাস্থ্য সম্পর্কে আজকের অনুষ্ঠান হচ্ছে, আমাদের এখানে হোটেল রয়েছে এবং মাত্রাতিরিক্ত হোটেল রয়েছে, অনেকে তো নিজেদের কিচেন ছুটি দিয়ে দিয়েছে। হোটেলে খাওয়া এত প্রচলিত যে স্বাস্থ্যের জন্য তা ভালো কি না তা দেখা হয় না। তো হোটেলে খাওয়ার ব্যাপারে আমাদের চিন্তাধারা কেমন রাখা উচিত এবং কতটুকু বিরত থাকা উচিত?
ম্যাক্সিমাম বাঁচা উচিত, 100% তো বাঁচতে পারবেন।
হাজির সাহেব, হোটেল খাবারের যে টেস্ট, ঘরের খাবার কোথায় পাবেন?
দেখুন, প্রথমত হোটেল তাদের জন্য যাদের বাড়ি ঘর নেই, অনেক মানুষ আছেন যারা দিনমজুর বাহির থেকে এসেছে, পরিবার নেই, তারা কোথায় খাবে? অবশ্যই হোটেলে গিয়ে খাবে, তাছাড়া কোথায় খাবে? অথবা তাদের মধ্যেও কিছু লোক এমন আছেন যারা তখন হোটেলকে প্রিফার করে না,
নিজেরা রান্না করে
না, ঘর থেকে টিফিন দেওয়া হয়। ওই সকল নারীরা যারা ঘরোয়াভাবে কাজ করে থাকেন, অর্থাৎ হোম ইকোনমিক্স বলা হয়, তো তারা কি করেন, ঘরে খাবার রান্না করেন, তারপর তাদের খাবার বাহিরে বিক্রি হয়, তারা টিফিন বানিয়ে দিয়ে থাকে, তারা বুকিং নিয়ে থাকেন, এভাবে এর দ্বারা তাদের মান্থলি ইনকাম হয়ে যায়। তো এই ধরনের যারা আছেন তারা ঘরের খাবার খান। আচ্ছা, সেটার মেনিউ আছে, রুটি থাকে, তরকারি থাকে, ভাত থাকে, ইত্যাদি ইত্যাদি। তো তারা, এই ধরনের লোকেরা ঘরের খাবারকে প্রিফার করেন, অর্থাৎ অফিসের মধ্যেও এভাবে হয়ে থাকে যে লোকেরা সেখানের ক্যান্টিনের খাবার না খেয়ে, আচ্ছা ক্যান্টিনের আলোচনা হলো, ক্যান্টিন থেকে অনেকে আবার খেয়ে নেয়, কিন্তু কিছু মানুষ নাস্তা করে ঘর থেকে বের হয় এবং লাঞ্চ সাথে করে নিয়ে আসে, রাইট? এর দুটি উপকার আছে, এক তো তারা হেলথ কনসিয়াস হয়ে যায়, দ্বিতীয়ত তাদের টাকা বেঁচে যায়। ক্যান্টিনের খাবার, হোটেলের খাবার ভাই অনেক দাম, তাই না?
এমনই,
এটা হোটেল থেকে তো আপনি মানুষদেরকে বাধা দিতে পারবেন না, তা না হলে তো যাদের পরিবার নেই বা যাদের এই ধরনের সমস্যা আছে তারা কি করবে? এখানে তারা উদ্দেশ্য, যারা, তিনি সঠিক বলেছেন, যারা কিচেনে এক প্রকার তালা লাগিয়ে দিয়েছে, নাস্তাও বাহিরে করবে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বাহিরে করবে বা বাহিরে থেকে চলে আসবে, বা এখন তো হোম ডেলিভারিও দেওয়া হয়। দেখুন, মাঝে মধ্যে হোটেল থেকে খাওয়া ঠিক আছে, এটা থেকে কিভাবে বারণ করা সম্ভব, কিন্তু এটাকে প্রতিনিয়ত অভ্যাসে পরিণত করে নেওয়াটা শুধু হোটেলের বিষয় নয়। যারা প্রতিনিয়ত দাওয়াত খায় না, তাদের অবস্থা আপনি জিজ্ঞাসা করুন। দাওয়াতে যে খাবার খাওয়ানো হয় তাও এক প্রকার, আউটডোর কিচেনে রান্না করা হয় এবং ছয় ছয় আট পদের আইটেম খাবারে থাকে, ভাজা রোস্ট খাচ্ছে, নানান পানীয় পান করছে, আচ্ছা তাও আবার ফ্রি। আচ্ছা, ফ্রি না হলে লিফাফা দিয়েছে, তাহলে বেশি উপলব্ধি হবে যে লিফাফা দিয়েছি, তো যতটুকু লিফাফায় টাকা দিয়েছে ততটুকু তো উসুল হবে। তো এইভাবে এক প্রকার মানসিকতা হয়ে যায়, তারপর সম্পূর্ণ বুঝে নিন যে কাজ বন্টন হয়ে যায়, যে তুই সালাদের মধ্যে হাত লাগা, তুই তরকারিতে হাত লাগা, ভাত আমি নিয়ে নিচ্ছি, আর বোতল তুই তোর হাত দিয়ে যতগুলো উঠাতে পারিস ততগুলো নিয়ে আসবি, এবং পুরো একটি টেবিল জুড়ে টিম ওয়ার্কে কাজ দেওয়া হয়। অতঃপর টেবিলের মধ্যে অনেক কিছু পড়ে থাকে, ভাই একজন লোক কম ছিল, ওই ফ্রাইটা হাতছাড়া হয়ে গিয়েছে। এত উদ্ভ্রান্ত হয়ে পড়ে যে অনেক সময় তো তরকারির চামচ নিয়ে ভাতের মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ আরেকজন ভাতের চামচ হাতে নিয়েছে, আর কোনো চামচ নেই। সে কখন রাখবে যে আমি নিব, তরকারির চামচ ফাঁকা আছে, তো বলে তুই কেন ফাঁকা থাকবি, তোকে কাজে লাগানো উচিত। তাই তরকারির চামচ উঠিয়ে সোজা ভাতের মধ্যে ঢুকিয়ে দেয়, ভাতের চামচ উঠিয়ে সোজা পায়েসের মধ্যে ঢুকিয়ে দেয়। এই অবস্থা হয়ে থাকে, কেউ ধৈর্য ধরে না। এরপর যে খাবে না, বিশ্বাস করুন, বাস খাবে না। খাবে কি, মনতুষ্ট হয়ে যায় যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে, তখন খাবার আছে আর আমি আছি। এক তো লেট, তারা লেট কেন করেছে, আমরা কত ক্ষুধার্ত, তাদের কি খেয়াল নেই? লিফাফায় টাকা নিয়ে নিয়েছে কিন্তু খাবার এখনো দেয়নি। তারপর খাবারের উপর যেভাবে হামলা পড়ে, দেখার মতো পরিস্থিতি, আল্লাহর পানা।
আমি আপনাকে একটি হাস্যকর ঘটনা শোনাবো।
এক্ষেত্রে অনেক মানুষ এমন আছে যাদেরকে আমি চিনি, সালমান ভাই, তারা দাওয়াতে যায়, অনেক সময় যেতে হয়, ঘর থেকে খেয়ে যায়। আচ্ছা, আমি যাদেরকে উদ্দেশ্য করে বলছি তারা হয়তো বা শুনছে, বলবে ভাই তিনি সঠিক বলছেন। অনেকে ঘর থেকে খেয়ে যায়, সেখানে শান্তিতে থাকে,
সুবহানাল্লাহ,
খোদা তাদের মস্তিষ্ক বিকৃত করেনি। আচ্ছা, খাবার আসুক না আসুক, তাদেরকে অনেক সময় দুই তিন জায়গায় যেতে হয়, এক ব্যক্তিকে দুই তিন জায়গার দাওয়াতে যেতে হয়। তখন তারা হালকা পাতলা কিছু খেয়ে বা খাইয়ে আসে, আর অনেকে দেখবেন যে গিয়ে সালাদের মধ্যে হাত রাখবে, সালাদ খাবে, আরো অন্য দু একটি জিনিস নিবে, খাবার হয়ে গিয়েছে, তারপর সাক্ষাৎ করে তারা চলে যাবে। আপনি এই ধরনের হেলথ কনসিয়াস লোকও দাওয়াতে পাবেন। তো হোটেলে খাওয়া, প্রতিনিয়ত দাওয়াত খাওয়া, বাহিরে খাওয়া এবং বাহিরের কিচেনের যে খাবার ভিতরে যাবে, সেই খাবার গিয়ে তো সবকিছু নষ্টই করবে।
আল্লাহ আমাদেরকে সুরক্ষিত রাখুন। হাজী সাহেব, আমি একটি বিয়েতে দেখেছিলাম যে এক ব্যক্তি, সে নিজের হাতে থাকা চামচ দিয়ে চামচের মধ্যে লেগ পিস উঠালো, আর তখন অন্য এক ব্যক্তি, আপনি অবাক হবেন, তার চামচ থেকে কেড়ে নিয়ে নিল। আল্লাহর পানা, তওবা, আল্লাহ খাবারের লালসা থেকে বাঁচান।
কিসমতে লেখা ছিল,
আল্লাহ আল্লাহ, ভাগ্যে ছিল হাজী সাহেব,
তার ভাগ্যে, সে তো মুরগির লাঠি খাবে।
আল্লাহ রহম করুন, আল্লাহ এই খাবারের লালসা থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে আদববান বানান এবং কমন সেন্স দান করুন।
এমন ভাবে চলুন যে মানুষ আপনাকে মূল্যায়ন করে, এমন যেন না হয় যে মানুষ আপনাকে পেটুক বলুক।
মদিনা মদিনা,
জি
জি, কল,
আমাদের অসুস্থ হওয়ার পিছনে খাবারের ভূমিকা কতটুকু রয়েছে?
অনেক ভূমিকা রয়েছে, অনেক বেশি। যদি আমি বলি যে সম্ভবত অসুস্থতার পিছনে আমাদের খাবারের মধ্যে অনেক বড় একটি অংশ রয়েছে, তাহলে হয়তো ভুল হবে না, মেডিকেলও এ কথা বলবে, মেডিকেলও হয়তো এটাকে ভুল বলবে না। কেননা যারা নিজেদেরকে খাবারের পাশাপাশি হেলথ কনসিয়াস রাখে এবং স্বাস্থ্যসম্মত খাবার খায়, আপনি দেখবেন যে তাদের সুস্থতার সময়কাল বেড়ে যায়। অসুস্থতা সচেতন লোকদের হয় না এমন নয়, তাদেরও আসে, তাদের কাশিও হয়, সর্দিও লেগে যায়, জ্বরও হয়। মানব শরীরে, মানুষের শরীরে কোনো না কোনো রোগ থাকেই, এটা সুস্থতার জাকাত সাদৃশ্য হয়ে থাকে, আমাদের বুজুর্গগণ লিখেছেন। কাজেই মানুষ অসুস্থ হয়েই যায়। এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে অসতর্ক ছিল তাই হয়েছে, কিন্তু আমাদের এখানে অসুস্থ ব্যক্তিদের মধ্যে অসতর্ক লোকদের পরিমাণ অধিক।
লাইফে রুটিনের ভূমিকা কতটুকু সুস্থ থাকা বা না থাকার ক্ষেত্রে?
সময়ে খান, একটি সময় ফিক্স করে নিন খাবারের, সে সময় আপনার ক্ষুধাও লাগবে এবং আপনার একটি রুটিনও তৈরি হয়ে যাবে। আপনি আপনার সময়ে খান। এবং আচ্ছা, অনেক সময় এমন হয় যে আমরা সফররত থাকি, যেমন ধরুন এখন আমার রুটিন আছে, আরো অনেকেরই এই ধরনের বিভিন্ন রুটিন থাকে। এখন আমি উঠলাম, এখন আমাকে বের হতে হবে, তো আগে লাঞ্চ হয়ে যাবে, ব্রেকফাস্ট হয়ে যাবে, লাঞ্চ হয়ে যাবে, লাঞ্চের পর যেখানে যাবার যাব। আচ্ছা, আমার ধারণা হয়ে যায় যে আমাকে প্রায় 12-15 ঘন্টা পর ফিরতে হবে, তো 12-15 ঘন্টা আমাকে বাহিরে, দেশের বাহিরেই অধিকাংশ এমনটা হয়, দেশে থাকা অবস্থায় কম হয়। আমি জানি যে 10-12 ঘন্টায় যাব, এখানে এখানে যাব, জানা তো থাকে কোথায় যাব, আর যেখানে যাব সেখানে কিছু না কিছু হবে। এখন আপনি জানেন যে উদাহরণস্বরূপ আপনাকে সারাদিনে 1 কেজি খাবার খেতে হবে ওভারঅল, এখন হয়তো এখনই 1 কেজি খেয়ে নাও, তারপর বাকি সব দেখো বা গ্রাস করো। বা আপনার জানা থাকা উচিত যে আমি রাত পর্যন্ত এতটুকু দিয়েই চালিয়ে যাব, এখানে একটু খেলেন, তারপর একটু খেলেন, তারপর একটু খেলেন, একটু খেলেন, কেন না, যেখানে যাবেন কিছু না কিছু খাবার তো হবে। কিছু জায়গায় একটু স্লো করে দিন, না করে দিন, চা বেশি পান করবেন না, এটা করবেন না, ওটা করবেন না, একটু তো কন্ট্রোল হয়ে যায়। কাজে আপনি যদি নিজেকে এভাবে ম্যানেজ করে চলেন, ঘরের মধ্যেও আপনার রুটিন বানিয়ে নিন। আপনি আমিদ আলে সন্নাতকে দেখুন, তার সাথেও সাধারণত 2 বেলার খাবারই হয়ে থাকে, নাস্তার জন্য এবং সন্ধ্যার জন্য। তিনি প্রায় 99% ধরে নিন রাতে এভাবেই মাগরিব এবং ইশারের সময় যখন হয় না, তখনই খাবার খেয়ে নেন। অতঃপর এমন নয় যে বারবার খেতে থাকেন। আচ্ছা, এখন ডাক্তার সাহেব যেমনটি বললেন, আমি এখানে আরও একটি বিষয় বলে দিচ্ছি, এটা আমি পড়েও ছিলাম, রিসার্চও করেছিলাম, তারপর আমি এটা বর্ণনা করেছিলাম, যারা আমল করেছেন তাদের উপকার হয়েছে। মিদেলে সোনাতো এটা বর্ণনা করেছেন, আপনি যখনই খাবার খাবেন 10 মিনিট 15 মিনিট হাঁটাহাঁটি করুন। এই অগ্নাশয়ী যে আছে না, সেটা হাঁটার কারণে এমন পদার্থ নিঃসরণ করে যার ফলে আপনার সুগার হলে নিয়ন্ত্রণে চলে আসবে, আর যদি না হয় তাহলে আর হবে না, আর ইনসুলিনের সমস্যা সমাধান হয়ে যাবে। এটাও যদি সম্ভব হয় তাহলে অভ্যাস করে ফেলুন, প্র্যাকটিস করে ফেলুন। যেমন এখন আমরা খাবার খেলাম, খাবার খেয়ে উঠলামই না বসে পড়লাম, চা পান করলাম উঠলামই না বসে পড়লাম। আচ্ছা, একটু পরিশ্রম করলে মাগরিবের পর অনেক সময় ঘুম চলে আসে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এখন ভিতরে সমোচা সিঙ্গারা এবং সকল ভাজা পোড়া দিয়ে পূর্ণ করা হয়েছে, আর এই জনাব এসে ঘুমিয়ে পড়েছে। তো অনেক সময় এমনও হয়ে থাকে। আচ্ছা, এই বিষয়েও একটু বলে দিচ্ছি, এক একটা বিষয় স্মরণে আসছে। আবশ্যক নয় যে শুধু মোটা মানুষই অসুস্থ হবে। আমি একেবারে চিকন মানুষকেও হার্ট ফেল করতে দেখেছি, তাদের বিভিন্ন রোগ হতেও দেখেছি। অনেক সময় খাবার যে আছে না, আপনার শরীরের ক্ষতি করে না, কিন্তু আপনার রক্তে ইনফেকশন এবং রক্তের মধ্যে সমস্যা তৈরি করে। তো অনেক সময় যেমন কখনো ইউরিনের মধ্যে সুগার চলে আসে, কখনো রক্তের মধ্যে সুগার চলে আসে। তো এটা আবশ্যক নয় যে আপনি চিকন স্বাস্থ্যের হন তাহলে আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। আপনার রক্তে সমস্যা হয়ে যাবে, রক্তে কোলেস্টরল বেড়ে যাবে, এমনকি রক্তে সুগার চলে আসবে, অতঃপর আল্লাহ না করুন সমস্যা হয়ে যাবে, তারপর ভিপি হয়ে যায়, ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, পরবর্তীতে অনেক সমস্যা হয়ে যায়, তারপর রোগ বাসা বাঁধে, চিকিৎসা করানো হয় না, তখন রোগ জায়গা করে নেয়, তারপর 6-7-8 বছর পর্যন্ত চিকিৎসা করাতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ জীবন নামক নিয়ামত দান করুক, এবং সেই নিয়ামতের মূল্যায়ন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আছে না, হাদিসে আছে দুটি নিয়ামত এমন আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকায় হয়েছে। নাম্বার 1 সুস্থতা, নাম্বার 2 অবসর। সুস্থ হলে মানুষ সেটাকেও ভুল কাজে ব্যয় করে, অবসর হলেও সেটাকেও ভুল কাজে ব্যয় করে। এই উভয়টিকে আল্লাহ পাকের স্মরণে এবং তার ইবাদতে অতিবাহিত করা উচিত।
জি মারহাবা, আমাদের সাথে একজন ডক্টর রয়েছেন, কিডনি বিষয়ক বিশেষজ্ঞ, তিনি ইউরোলজিস্ট। আমাদের নিকট তার কিছু অভিমত রয়েছে, তা দর্শকদেরকে দেখাবো, আসুন দেখি।
আমার নাম ডক্টর সাজিদ আলী, আমি কনসালটেন্ট ইউরোলজিস্ট হিসেবে মাদনী হেলথ কেয়ার সেন্টারে খিদমত করে যাচ্ছি। এখন বরকতময় রমজান মাস চলছে, আর এ মাসে কিডনি সমস্যা জনিত রোগী যারা আছেন তাদের যথেষ্ট গমাগমন থাকে। এ ব্যাপারে আমি সতর্কতা স্বরূপ কিছু করণীয় উপস্থাপন করব। এ মাসে বেশির চেয়ে বেশি পরিমাণে পানি পান করা উচিত, কারণ একজন সাধারণ মানুষের দৈনিক যে রিকোয়ারমেন্ট রয়েছে তা 15-20 গ্লাস পানি বা 2.5-3 লিটার পানি, আর এ পানির যে পরিমাণ রয়েছে তা সেহরি এবং ইফতারে পূর্ণ করা আবশ্যক। দ্বিতীয় স্বাস্থ্য সম্পর্কিত করণীয় হল যে মানুষ অনেক কিছু এড়িয়ে চলতে বলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হল লবণ ব্যবহার যথাসম্ভব কম রাখা, এবং পাশাপাশি টক খাবার বিশেষ করে লেবু ব্যবহার যথাসম্ভব বেশি রাখা, কারণ লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে যা কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে বা একেবারে প্রতিরোধ করে দেয়। এছাড়াও রমজানুল মুবারকে বিশেষ করে তৈলাক্তযুক্ত খাবার এবং মরিচ মশলা বিশিষ্ট খাবার থেকে বিরত থাকা অনেক বেশি কল্যাণকর, বিশেষ করে পেঁয়াজ ও সমুচা যা আমাদের ঘরে সচরাচর অধিক ব্যবহৃত হয় ব্যবহার করুন, তবে অবশ্যই যথাসম্ভব কম ব্যবহার করুন, যেন অ্যাসিডিটির মতো যে সমস্যাগুলো রয়েছে তা না হয়।
মদিনা,
হাজি সাহেব, পানি পান করার উত্তম পদ্ধতি কি? অনেক মানুষ কি করে, আমাকে গতকালে কেউ একজন বলেছে, সে বলেছে যে সাহেরির সময় যখন শেষ মুহূর্তে চলে আসে তখন আমাকে পুরো 1 বোতল পানি, 1 লিটার পানির বোতল সম্পূর্ণ পান করতে হয়।
তো এটাকে ম্যানেজ করতে হবে, আপনি অ্যাভারেজ একটি হিসাব করুন।
জি,
কোথাও 6টার সময় ইফতার।
জি,
এবং 6টার সময় সাহেরির সময় শেষ।
ঠিক,
অ্যাভারেজ একটি হিসাব করুন।
ঠিক আছে,
এটা উদাহরণ হিসেবে নিয়ে নিই।
সঠিক,
কত ঘন্টা হলো?
12 ঘন্টা হয়েছে।
12 ঘন্টা হয়েছে আর আপনাকে 15 গ্লাস পানি পান করতে হবে।
জি,
1 ঘন্টার পর যদি 1 গ্লাস পানি পান করেন,
জি,
তো আপনার 12 গ্লাস হয়ে গেল
এমনি।
ঠিক আছে, কেননা সাহারির পর তো আপনি আর পান করতে পারবেন না।
জি,
কেননা সাহারির সময় শেষ হয়ে যাবে।
জি,
কাজেই আপনি এখন প্রতিটি ঘন্টায় 1.5 গ্লাস পানি পান করুন।
বাহ,
এবং একটি রিমাইন্ডার লাগিয়ে দিন, পানির বোতল আপনার সাথে থাকা উচিত। তো এটা বা রাতে যারা ঘুমাচ্ছে তারা বলবে, ভাই 12 ঘন্টা আমরা জাগ্রত থাকবো, 12 ঘন্টা কি ঘুমাবো না? আপনি আর আমি জাগ্রত থাকি, সবাই তো আর জাগ্রত থাকে না।
জি,
আমাদের শিডিউল থাকে, সারা রাতে আমাদের ব্যস্ততা থাকে, অ্যাক্টিভিটিস থাকে, আমাদের এগুলো রাতে সম্পন্ন করতে হয়।
জি,
কিন্তু যাদের সকালে অফিস থাকে তারা কি করবে, তারা ঘুমিয়ে যাবে। তখন তাদেরকে সে সময়ের মধ্যে অ্যাভারেজ হিসাব ম্যানেজ করতে হবে যেন তার পানির ঘাটতি পূরণ হয়ে যায়, তা না হলে বিভিন্ন সমস্যা শুরু হয়ে যায় কিডনি ও অন্যান্য অঙ্গের মধ্যে। দেখুন, আপনি যাই করবেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন, এই বিষয়েও যদি ডাক্তারের সাথে পরামর্শ করেন, আমরা এখানে জার্নাল ডিসকাশন করে থাকি, প্রত্যেকের নিজ নিজ একটি ব্যবস্থাপনা গঠন করা থাকে, তো যখনই কোনো বিষয় বর্ণনা করা হয় তখন সেটার ইমপ্লিমেন্ট ততক্ষণ করবেন না যতক্ষণ না আপনি আপনার ডাক্তারের সাথে, আপনার ফ্যামিলি ডাক্তারের সাথে পরামর্শ করে না নিবেন,
পরামর্শ করে নিন। এমনই হাদি সাহেব, বিশেষ করে ডায়ালাইসিস যাদের হচ্ছে তাদেরকে তো এমনিতেই তরল কতটুকু পরিমাণে গ্রহণ করতে হবে তা তাদেরকে বলে দেওয়া হয়। এটা স্পষ্ট বিষয় যে আপনার ডাক্তার আপনাকে যা সাজেস্ট করে সেটাকে ফলো করবেন, কিন্তু একটি সাধারণ জেনারেল বিষয়ে কিবলা নিগরান সূরা এবং ডাক্তার সাহেব যা বলেছেন, হাজি সাহেব যে জিনিসটা বলেছেন, জি জি একদমই তাই। হাজি সাহেব, একটি বিষয় আমি আপনার আলোচনা থেকে শিখতে পেরেছি, তা হলো যদি আপনি একসাথে অনেক পানি পান করে নেন তাহলে এটা আপনার জন্য হয়তো এতটাও উপকারী হবে না।
না, একসাথে এতগুলো পানি ঢেলে দিলে কি হবে?
একদমই তাই,
পানি এক দেড় গ্লাস পানি পান করলে এক দেড় ঘন্টা পরই সেটার রিকোয়ারমেন্ট শুরু হবে না?
ঠিক আছে,
একসাথে ঢেলে দিলে ইউরিনের আকৃতিতে বেরি হয়ে যাবে।
জি এমনই, আল্লাহ সকলকে হেফাজত করুন। কলস নেব, তারপর সামনে অগ্রসর হব। জি,
নিগ্রানের সুরার নিকট প্রশ্ন হলো, ঘরে আমাদের পিতা মাতা বা মাতা যারা সচরাচর কিচেনে কাজ করেন তারা তরকারি ইত্যাদি একদিন রান্না করে বলেন আমরা এ তরকারি তিন চার দিন খাবো, ঘরে কোনো বেলার খাবার বেঁচে গেলে তা ফ্রিজে রেখে দেওয়া হয়, তারপর তিন চার দিন বা সপ্তাহ দুই সপ্তাহ পর তা খাওয়া হয়, এই বিষয়গুলো কি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে?
এ প্রসঙ্গে কুরবানি ঈদের প্রাককালে ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তো তিনি বেশি দিন রাখতে নিষেধ করেছেন, কেননা প্রথমত ফ্রিজে রাখতে খাবারের যে গুণ বৈশিষ্ট্য রয়েছে তা নষ্ট হয়ে যায়, তারপর গোশত এত বেশি উপকারী থাকে না, খাবারও ভালো থাকে না, আর এমনও হয় যে অনেক সময় সাইড ইফেক্ট হওয়ারও সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো আল্লাহ পাক আপনাকে আমাকে কল্যাণ ও বরকত দান করুন। হওয়া উচিত ছিল যে বেঁচে গিয়েছে, ঠিক আছে, নেক্সট টাইম যেমন সকালে খেয়েছিল দুপুরে কাজে লেগে যাবে, রাতের খাবারে কাজে লেগে যাবে, দু এক বেলায় আমার মনে হয় এত বেশি সমস্যা হবে না, কিন্তু খাবার অনেকক্ষণ পর্যন্ত বা অনেকদিন পর্যন্ত ফ্রিজে রাখার ফলে হতে পারে এর মধ্যে ক্ষতিকর কোনো দিক বের হবে। আমার ধারণা অনুযায়ী কিছু না কিছু তো ক্ষতির দিক বের হবে, তারপর হলো সেটা এত বেশি ভালো থাকে না, কাউকে দিয়ে দিন, যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকেন তাহলে কেন চার পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখেন, কারো পেটে চলে গেলে আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দিবেন।
বাহ, মারহাবা,
এটা কল্যাণ কামনার উদ্দেশ্যে বলছি।
সুবহানাল্লাহ, জি কল দিয়ে দিন।
বর্তমান পরিস্থিতি কঠিন হওয়ার কারণে দুই দুইটি চাকরি করতে হয়, তো ছুটির দিনে কি পুরো সপ্তাহের ঘুমের ঘাটতি পূরণ করা সম্ভব?
ঘুমের ঘাটতি পূরণ করুন, যদিও বা দুই দুইটি চাকরি করতে হয় কিন্তু ঘুম পূরণ করুন, তা না হলে দুটি চাকরির মধ্যে একটি চাকরি থাকবে অন্যটি চলে যাবে।
তিনি তো বললেনই ছুটির দিনে সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিবেন,
অর্থাৎ সেটি দেখুন, রিসার্চ বলে যে 7 ঘন্টার কম ঘুমাবে না এবং 8 ঘন্টার বেশি ঘুমাবে না। এখন এই বিষয়ে অনেকে একমত, অনেকে একমত না, সেটা তার নিজ স্থানে, কিন্তু প্রতিটি বিষয়েরই কেউ অভিজ্ঞ আছেন, তো মেডিকেল রিলেটেড যারা আছেন তারা এই রিকমেন্ড করে যে আপনি 60 ঘন্টার কম ঘুমাবেন না এবং 8 ঘন্টার বেশি ঘুমাবেন না। একজন মানুষের শরীরের নিজস্ব একটি রিকোয়ারমেন্ট রয়েছে, মানুষের শরীরের সমস্ত ফাংশন, আমাদের সম্পূর্ণ শরীর রিসেট হয়। এখন যদি আপনি এত কম ঘুমান তাহলে ফলাফল এটাই বের হবে যে আপনি ধীরে ধীরে দুর্বল অক্ষম হয়ে পড়বেন, তারপর সমস্যা শুরু হয়ে যায়, আল্লাহ না করুন তারপর মস্তিষ্ক কাজ করবে না, অতিরিক্ত ঘুম ধরবে, আপনার এফিসিয়েন্সি দুর্বল হয়ে যাবে, আর এফিসিয়েন্সি দুর্বল হওয়া অবস্থায় কার্যসূচি যখন কম আসবে তখন চাকরিও হুমকির মুখে পড়বে। মানুষের চাকরির পাশাপাশি চেষ্টা থাকা উচিত যে ম্যাক্সিমাম আমি যা উপস্থাপন করলাম এতে 19-20 পার্থক্য হবে। অনেক সময় মানুষ ফিজিক্যাল ভাবে এমন মানুষ আছে যারা কম বেশি দিয়েও চালিয়ে নেয়, কিন্তু কথা হলো একদিনের মধ্যে কতই ঘুমাবে, নামাজের সময় কি করবে, 7-8 ঘন্টা এবং 10 ঘন্টার মধ্যে তো এমনিতেই নামাজের সময় চলে আসবে, এইভাবে কি ঘুমিয়ে থাকবে যে 12-15 ঘন্টা ঘুমিয়ে থাকবে কভার করার জন্য, তাহলে সে নামাজের কি করবে, তার তো মাযাল্লাহ আল্লাহ না করুন নামাজ কাজা হয়ে যাবে, এটার তো অনুমতি দেওয়া হবে না। আপনার নামাজকেও তো দেখতে হবে, ফজর পরে ঘুমাবেন বা ঈশা পরে ঘুমাবেন, ঘুমিয়ে যান এবং ফজরে উঠে যান, ফজরের পর কিছুক্ষণ ঘুমিয়ে পড়ুন, ক্লান্তি কিছুটা দূর হয়ে যাবে। আর শুক্রবারে মানুষ ক্লান্তি দূর করার পাশাপাশি শুক্রবারে মানুষ নিজেদের ঘরের পেন্ডিং কাজ করে থাকে, পুরো সপ্তাহের পেন্ডিং যে কাজ থাকে তা করতে হয়, বাজার সদাই করতে হয়, মেনটেন্যান্সের কাজ থাকে, এরপর পারিবারিক অনেক বিষয়াদি থাকে যা তাদেরকে করতে হয়। এখন শুক্রবারেও যদি মোবাইল, ঘুম, বুঝে নিন যে অলস, অলস ভাব নিয়ে মুখ গোমরা করে বসে আছে, ঘরের লোকেরা বলবে আমাদের কি দোষ ভাই, আজ ফ্রাইডে, ছুটির দিন, ভালো কিছু করুন, নেকির দাওয়াতও দিতে পারেন। আল্লাহ এবং তার রাসূলের দিনের কাজ করতে হয়, ইবাদত করতে হয়, অনুরূপ আরও অনেক বিষয় রয়েছে, সেগুলোর প্রতি লক্ষ্য রাখুন। ইনশাল্লাহ যদি ক্লান্তি অনুভব হয় তাহলে তাসবিহে ফাতিমা পড়ে নিন ভাই,
কি চমৎকার।
ইনশাল্লাহ এতে রিজিকে বরকত, স্বাস্থ্যে বরকত এবং প্রফুল্লতা চলে আসবে,
কি চমৎকার। জি কল।
আমার নাম সাবানুর আত্তারিয়া, আমি বাইত আকওয়াল থেকে বলছি। প্রিয় নিগ্রানে সুরা, পেট ভরে খাবার খাওয়া উচিত নয়, কেননা পেট ভরে খাবার খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় এবং শরীর এবং মস্তিষ্কে অলসতা জেগে বসে। জাযাকাল্লাহু খাইরা।
আমিন ওয়া ইয়াকুম। সঠিক বলেছেন, একদমই তাই। যতক্ষণ ক্ষুধা অবশিষ্ট থাকে হাত সরিয়ে ফেলা উচিত, হাত থামিয়ে নেওয়া উচিত, ইনশাআল্লাহ এর ফলে আপনি সুস্থ থাকবেন।
জি কল দিয়ে দিন।
চিকিৎসা করানো সত্ত্বেও মানুষ অসুস্থ হয়ে পড়ে কেন?
চিকিৎসা করানো সত্ত্বেও অসুস্থ হয়,
দেখুন চিকিৎসা করিয়েছেন, চিকিৎসার নাম আরোগ্য নয়। মানুষ চিকিৎসা করায়, কিন্তু আরোগ্য তো আল্লাহ দিবেন না। আপনি চিকিৎসা করিয়েছেন, চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়েছেন, কিন্তু সেই ওষুধে আরোগ্য তো আল্লাহ দিবেন না।
সঠিক,
এটা ডাক্তার দিতে পারবে না, আরোগ্য আল্লাহ দান করেন।
সুবহানাল্লাহ। জি কল।
ফ্রি খাবার পেলে যতটুকু খাওয়া হয় ঘরে ততটুকু খাওয়া হয় না। বিয়ে বা ইফতারিতে গেলে অনেকে এত খাবার খায় যে পরবর্তীতে ডাক্তারকে এর চেয়ে বেশি টাকা দিতে হয়। অনেকে রাতে খাওয়ার পরই ঘুমিয়ে যায়, এমন করা কেমন? দিক নির্দেশনা প্রদান করুন।
খাবার খাওয়ার পর অভিজ্ঞরা যা বলেন তা হলো ঘুম এবং খাবারের মাঝখানে কমপক্ষে 4 ঘন্টার ব্যবধান থাকা উচিত। তাও আবার পেট ভরে খাবে এটা নয়। যদি আপনি খাবার খান তাহলে খাবার খাওয়ার পর তৎক্ষণাৎ ঘুমকে বাছাই করবেন না, মেডিকেলি ভাবেও এটা পছন্দনীয় নয়। আপনি যখনই ঘুমাতে যাবেন তখন এর 4 ঘন্টা পূর্বে আপনি আপনার খাবার খেয়ে নিন, যেন আপনার শরীরের সেই খাবার, কেননা সমস্ত শরীর ঘুমিয়ে থাকে কিন্তু শরীরের একটি অর্গান যাকে পরিশ্রম করতে হয় তা হলো পাকস্থলী। কেননা আপনি খেয়ে ঘুমিয়ে পড়লে তখন আপনার পুরো শরীর কোনো কাজ করে না, কিন্তু পাকস্থলী কাজ করে। পাকস্থলী যদি কাজ করে তাহলে সেটা আপনার ঘুমে ব্যাঘাত তো ঘটাবেই, কেননা ফাংশন তো চলমান, অপারেটিং তো হচ্ছে, ভিতরে অপারেশন চলমান পাকস্থলীর, আর সে খাবার কোথাও না কোথাও তো ডিসপোজ অফ করবেই, তাই না? তো এই যে সকল বিষয় রয়েছে এগুলো আমাদের বুঝে আসার মতো বিষয়। আর শরীরকে কেন্দ্র করে যেই রিসার্চ হয়ে থাকে এর মধ্যে সবকিছুই আল্লাহ পাকের কুদরত। আপনি দেখবেন আমি যা যা বর্ণনা করেছি, কিডনি এটা করে, ফুসফুস এটা করে, পাকস্থলী এটা করে, হৃৎপিণ্ড এটা করে, ব্লাডে এটা, স্নায়ুতে এটা, রক্ত এইভাবে চলাচল করে। মানুষ শুধুমাত্র আল্লাহ পাকের সৃষ্টি, মানুষের যে শরীর রয়েছে শুধুমাত্র এটা নিয়ে যদি চিন্তা করে তাহলে জীবন পার হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণভাবে বুঝে উঠতে
পারবে না।
একটি সৃষ্টি, মানুষ নিজে এমন একটি সৃষ্টি আল্লাহ রাব্বুল ইজ্জাতের,
আমি উৎসর্গ
যে আল্লাহ পাক, দেখুন এটা ব্রু,
বাহ বাহ,
এটা হলো ব্রু।
জি,
বাহ্যিক ভাবে এটার প্রয়োজন কি?
কিছুই নয়,
কিন্তু মানুষের সৌন্দর্য বাড়ায়।
সুবহানাল্লাহ।
নাম্বার এক। দ্বিতীয়ত, আপনি যখন ঘেমে যান না তখন দেখবেন ঘাম এখানে থেমে যায়, ব্রু আপনার চোখে ঘাম আসতে দেয় না,
বাহ বাহ বাহ,
বাধা দেয়।
সঠিক।
এছাড়াও জানি না আল্লাহ পাক এই ব্রুর মধ্যে কত হিকমত রেখেছেন। শুধুমাত্র একটি ব্রুর কথা, এখন নখের কথা যদি বলি এবং রেখা, আপনি দেখুন রেখা তৈরি করে দেওয়া হয়েছে, ভাগ হয়ে গিয়েছে, আঙ্গুল এইভাবে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের সৃষ্টি, মানুষের যে শরীর আছে না, এই শরীর নিয়ে মানুষ যদি চিন্তা করে না তাহলে বারবার একই বাক্য উচ্চারণ হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজ সাহেব, বিষয়বস্তুর বাহিরে আমার একটি প্রশ্ন ছিল, আপনি কি ইফতারির দাওয়াতে অংশগ্রহণ করেন?
আমি পূর্বে সফর করতাম, রমজানে 1 মাসের এতেকাফ হতো না।
সঠিক।
মাহে রমজানে পাঞ্জাবের বিভিন্ন শহরে আমার সফর হতো।
সঠিক।
তো হাজি সাহিদও সাথে থাকতেন, তো অনেক শহরে আমি সফর করেছি, রমজান মাস আমার সফরে কেটে যেত অনেক সময়, এক শহর থেকে অন্য শহর, অন্য শহর থেকে অন্য শহর যেতাম। তো যেখানে যেতাম সেখানে প্রথমে আসর থেকে মাগরিব পর্যন্ত ইফতার ইজতেমা হতো, ইসলামী ভাই একত্রিত হতেন, সেখানে ইফতার করতাম, সেখানে মাগরিব আদায় করতাম, নামাজ পড়ার পর সেখানে খাবার খেতাম, খাবার খাবার পর সেখান থেকে সামনে চলা শুরু করতাম, তারপর ঈশার নামাজ, তারাবি, তারপর অনেক সময় রাতে ইজতিমা হতো তারাবির পর, তারপর কোথাও সাহরি করতাম। সাহরি সেখানেই করতাম যেখানে বিশ্রামের শিডিউল থাকতো, অতপর বিশ্রাম করতাম। বিশ্রাম করার পর সেখান থেকে আমরা বের হয়ে যেতাম, তারপর ওই শহরে যেতাম যেখানে আমাদের ইফতার ইজতিমা হতো।
সুবহানাল্লাহ। আপনি কি কখনো লোকদেরকে ইফতার করিয়েছেন, যেভাবে মানুষ পার্টির নাম করে, দাওয়াতের নাম করে লোকজনকে একত্রিত করে?
না, আমাদের এখানে এভাবে অনুষ্ঠান হতো না। অনেক সময় ঘরের মধ্যে ফ্যামিলিতে এক প্রকার ফাংশন হয়ে যায়। এখন তো আমি আপনার সাথে এখানে বসে আছি, কিভাবে করব?
জি ঠিক আছে।
যদি আমি বাড়িতে কাউকে ইফতারের দাওয়াত দিয়েও দেই, তাহলে বলবে ইমরান আমি এসে করব কি? আপনাকে যদি চ্যানেলে দেখতে হয় তাহলে তো ঘরে বসেই দেখে নিব।
সুবহানাল্লাহ।
তো এমনটা হয়ে থাকে।
আচ্ছা সাহেব, আপনার কি কোনো ঘটনা মনে পড়ে? আপনি ইফতারের দাওয়াতে তো অবশ্যই অংশগ্রহণ করেছেন, এমন অনেক কিছুই ঘটে থাকে, মানুষ করে থাকে, স্মরণীয় কোনো ঘটনা বা কোনো অবস্থা?
আপনি চান কি কি বের করাতে চান,
অর্থাৎ আপনার ইফতারে দাওয়াতের কোনো ঘটনা, তা আমাদেরকে বলুন, আমাদের সাথে শেয়ার করুন।
আমি বললাম না, আমার তো সাংগঠনিক শিডিউল করা থাকে।
সঠিক।
তারপর যখন থেকে এই এক মাস, আচ্ছা বছরের পর বছর যাবত আমাকে মদিনী চ্যানেলের দর্শক চ্যানেলে এখানেই দেখছেন।
এমনি সঠিক, ঠিক আছে।
আপনার সামনে এখন আমি আপনার সামনে এমন কোন ঘটনা শেয়ার করব
আপনার জন্য, ইফতার থেকে শুরু করে এখন পর্যন্ত আসার সিরিয়াল দর্শকদেরকে দেখানোর নিয়ত আমি করে নিচ্ছি। আল্লাহ অটলতা দান করুন, আর এটা যদি সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ হাজি সাহেবের অনুমতিক্রমে করে নিব। আল্লাহ তার রহমতের ছায়া তলে রাখুন এবং স্বাস্থ্যের প্রতি সচেতন ও সতর্ক থাকে। আপনি ভাবুন যে কত চমৎকার বিষয় বলা হয়েছে, এবং এই বিষয়ের প্রতি মনোযোগী হলে আমরা আখিরাতে কতটা লাভবান হব। নিগরানী সূরা যা বলেছেন তা মস্তিষ্কে গেঁথে নিন। আমাদেরকে সুস্থ থাকতে হবে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং হক আদায় করার বিষয়ে।
আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য।
জি হ্যাঁ, মারহাবা।
নিজের উদ্দেশ্যকে তো পাওয়ার জন্যই কাজ করতে হবে।
জি, কল দিয়ে দিন।
আপনি অসুস্থ হলে সর্বপ্রথম কি করেন?
জি হুজুর,
কি ছিল?
আপনি অসুস্থ হলে সর্বপ্রথম কি করেন? বাহ, দেখুন প্রশ্নকারী প্রশ্ন করেই ফেলেছে, মাশাআল্লাহ।
রোগ অনুযায়ী দোয়াও করি, অর্থাৎ অনেক সময় অনেক কিছুই করে থাকি। এখন সর্বপ্রথম বা সর্বশেষ, এটা নিয়ে পর্যায়ক্রমে তো করা হয় না যে প্রথমে কোনটা শেষে কোনটা। তখন বান্দা চিন্তা করে যে কী কারণে অসুস্থ হয়েছে, তারপর ওষুধের ব্যবস্থা করে, দোয়া করায়, অতপর সুযোগ হলে দম করিয়ে নেয়। বিভিন্ন কিছুই করতে হয়, বিশ্রাম করতে হয়, কেননা অধিকাংশ অসুস্থতায় বিশ্রামের প্রয়োজন পড়ে। কেননা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, আপনার সেলস উইক হয়ে যায়, আপনার অনেকগুলো জিনিস দুর্বল হয়ে পড়ে। আর যখন আপনি বিশ্রাম করেন তখন তা এস্টাবলিশ হওয়া শুরু করে। তাই ডাক্তার সাধারণত আপনাকে বিশ্রামের পরামর্শ দেয়, কাজেই বিশ্রাম করতে হয়। এমনিতেও মানুষ অসুস্থ হলে বিশ্রাম করবে না তো কি করবে, শরীর কাজই করে না, এবং অনেক বিষয় আপনাকে অসুস্থ করে ফেলে, তো এগুলো হয়ে থাকে। আর এমনিতে তো প্রপারলি চিকিৎসা এবং সতর্কতা এই উভয়টিকে নিয়ে সাথে চলতে হবে। চিকিৎসা করতে হবে, সতর্ক থাকতে হবে। চিকিৎসা করছেন কিন্তু সতর্ক নন, তাহলে সাধারণত ওষুধ কোনো কাজ করে না, বরং সাইড ইফেক্ট হয়ে যায়।
আল্লাহ রহমত করুন।
আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা দান করুন।
আমিন আমিন।
যখনই কোনো সুস্বাস্থ্যবান এমন কোনো ব্যক্তি দেখবেন তো কমপক্ষে এভাবে বলে দিন, মাশা আল্লাহ, বারাকাল্লাহ, যেন তার নজর না লাগে। অনুমতি দিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা।